ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাওহিদুল ইসলাম। ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা এবং ভারতে রাত 11:30। তাহলে শুরু করি আজকের অনুষ্ঠান। প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ পেন হিউসেন। ইরান দৃশ্যত সাইবার হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র পশ্চিমের লক্ষ্যবস্তুগুলিকে লক্ষ্যবস্তু করার প্রয়াস বৃদ্ধি করেছে। তারা সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক সদস্য ও প্রতিরক্ষা কোম্পানিগুলিকে নিয়ন্ত্রণ করার প্রচারণা শুরু করেছে। ফেসবুকে টর্টোয়েজ শেল নামের একটি গ্রুপের মাধ্যমে তেহরান তাদের সর্বশেষ অভিযানটি চালায়। সেই লক্ষ্যে তারা চৌকস কতগুলি প্রয়াস, যেমন অনলাইনে বেনামি হয়ে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য ও শীর্ষ প্রতিরক্ষা সংস্থার কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালায়। তেহরানের এই তৎপরতার পিছনে অভিজ্ঞ পরিচালনা ও অবিচলিত তৎপরতার আলামত খুঁজে পাওয়া যায়। এই অভিযানে কে এর পিছনে রয়েছে তা ঢাকবার দৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ বৃহস্পতিবার তাদের ব্লগ পোস্টে এই তৎপরতাকে বৃহত্তর আন্ত সাইবার গোয়েন্দা তৎপরতা বলে উল্লেখ করেছে। যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় কয়েকটি দেশও তাদের লক্ষ্যবস্তুর শিকার হয়। ফেসবুক জানায় হ্যাকাররা সেইসব দেশের নিয়োগকারী ও প্রতিরক্ষা দপ্তর এবং বিমান সংস্থার কর্মচারী হিসেবে পরিচয় দেয় যেসব দেশকে তারা লক্ষ্যবস্তু করে। অনেকেই আবার পর্যটন শিল্প, ঔষধ, সাংবাদিকতা, এনজিও বা বিমান সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে থাকে। ফেসবুক জানায় তারা ইরানের তৎপরতা চিহ্ন খুঁজে পেতে সমর্থ হয়েছে, কারণ এই ম্যালওয়্যারের উদ্ভাবক হচ্ছে মাহাক রায়ান আফরাজ নামের একটি সংস্থা, যাদের সঙ্গে রেভলিউশনারি গার্ড কোরের সংশ্লিষ্টতা রয়েছে। দক্ষিণ আফ্রিকা সরকার তাদের কথায় মারাত্মক ক্ষতিগ্রস্ত এলাকার সহিংসতা দেশজুড়ে বিস্তারে ঠেকাতে 25,000 সেনা সদস্য উপদ্রুত এলাকাগুলিতে পাঠাচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জুমার কারাদণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ গত সপ্তাহে গণ অসন্তোষের রূপ নেয়। বিভিন্ন শহরের দোকানপাট, শপিং মলে লুটতরাজ চালায় প্রতিবাদকারীরা এবং ফ্যাক্টরি ও ওয়ারহাউসে অগ্নিসংযোগ করে। দাঙ্গায় বহু নিহত এবং শত শত লোক আহত হয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকরা জানান, পুলিশ ও নিরাপত্তার সদস্যদের উপর আস্থা হারিয়ে ফেলে জনগণ নিজেদের হাতে আইন তুলে নিয়েছেন। আদালতের রায়ের বিরুদ্ধে অবমাননা এবং দুর্নীতির দায়ে প্রেসিডেন্ট জুমার কারাদণ্ডের পর জুমার সমর্থকেরা রাস্তায় বিক্ষোভে নামেন। বেকারিত্ব, বিদ্যুৎ সংকট এবং কোভিড ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে দ্রুত তা লুটতরাজে রূপ নেয়।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
বাংলাদেশে করোনা সংক্রমণ পরিবর্তনশীল, একদিন উঠছে আবার পরের দিন নেমে যাচ্ছে। বিস্তারিত শুনুন মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
বাংলাদেশে করোনা সংক্রমণ ওঠানামা করছে। এক সপ্তাহ সংক্রমণ চূড়ায় উঠছে, অন্য সপ্তাহে কমতির দিকে। আজ শুক্রবার এমনটাই দেখা গেল। গত একদিনে সংক্রমিত হয়েছেন 12,148 জন। কম সংখ্যক মানুষ গত 24 ঘন্টায় মারা গেছেন, এ সময় মারা গেছেন 187 জন। ওদিকে বিশেষজ্ঞরা এখনও নিশ্চিত নন আগস্ট মাসে সংক্রমণ কেমন হবে, যদিও কেউ কেউ বলছেন জুলাই থেকে আগস্টের অবস্থা আরও খারাপ হতে পারে। চলতি মাসে 17 দিনেই প্রায় 2 লাখ মানুষ সংক্রমিত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বে বাংলাদেশ এখন চতুর্থ। মৃত্যুর সংখ্যাও এক জায়গায় স্থির নেই, প্রায় 3,000 মানুষ প্রাণ দিয়েছেন এ মাসেই। আগামী মাসে সংক্রমণ বাড়বে এমন আশঙ্কাই ব্যক্ত করেছে স্বাস্থ্য দপ্তর। ঢাকা মেডিক্লোজ হাসপাতালের এক পরিসংখ্যান বলছে প্রায় 67% মানুষ মারা যাচ্ছে করোনার উপসর্গ নিয়ে। দেশি বিদেশি গবেষকদের সমন্বয়ে অতি সম্প্রতি একটি গবেষণা হয়েছে। এই গবেষণার সঙ্গে জড়িত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর শাফিউন নাহিন শিমুল। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, সংক্রমণের ধারা এ মাস তো থাকবেই, পরের মাসের মাঝামাঝি তো অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, আমরা যখন গবেষণাটা করি তখন আমরা ভাবিনি 14 জুলাইয়ের পর লকডাউন শিথিল হবে। এই অবস্থায় সংক্রমণ যে বেড়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। ডাক্তার শাফিউন নাহিন শিমুল বলেন, প্রতিবেশী দেশ ভারতে যখন দিনে 2-3 লাখ করোনা রোগী শনাক্ত হচ্ছিল তখনও শনাক্তের হার 30% হয়নি, তাতেই ভারতকে ভয়াবহ হিসাবে আখ্যায়িত করা হয়। আমাদের দেশে শনাক্তের হার 30-এর উপরে পৌঁছে গেছে। আগামীকাল শনিবার চীন থেকে সিনোফার্মের আরও 10 লাখ ডোজ টিকা আসছে। 3 মাসের মধ্যে চীন থেকে 1.5 কোটি ডোজ টিকা আসবে বলে ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানিয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে কলকারখানার সংস্কার চালানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে, শুনুন ঢাকা থেকে জহুরুল আলমের একটি প্রতিবেদন।
বাংলাদেশের কলকারখানাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান ত্রুটি বিচ্যুতি দূর করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালানোর পরিকল্পনার কথা বলেছে সদ্য গঠিত বহুপক্ষীয় জাতীয় কমিটি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে বিভিন্ন সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে 24 সদস্যের এই কমিটি গঠনের একদিন পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে একথা বলা হয়েছে। রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জে হাশেম ফুডসের কারখানায় আগুনে পুড়ে অর্ধশতাধিক শ্রমিকের মৃত্যুর পর দেশের কলকারখানাগুলোর নিরাপত্তা ও কর্ম পরিবেশের বিষয়টি নতুন করে আলোচনায় আসলে সরকার বৃহস্পতিবার এই কমিটি গঠন করে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেফটি অ্যান্ড রাইটস এর পরিসংখ্যানে পোশাক খাতের বাইরে শিল্প কারখানায় গত 10 বছরে 453টি অগ্নিকাণ্ড এবং দুর্ঘটনায় অন্তত 697 জন শ্রমিক প্রাণ হারিয়েছে। কর্তৃপক্ষের নজরদারির অবহেলা ও দুর্বল তদারকি ব্যবস্থার কারণেই কলকারখানায় অগ্নিকাণ্ড এবং অন্যান্য দুর্ঘটনা ঘটছে বলে মনে করছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ। অভিযোগ রয়েছে দেশের কলকারখানাগুলোতে প্রায়শই দুর্ঘটনা ঘটছে কারণ এসকল শিল্প কারখানা স্থাপনের জন্য যে সকল নিয়ম কানুন ও বিধিবিধান রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কারখানার মালিক পক্ষ সেগুলো অমান্য করছে। যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন এসকল বিষয়গুলো সামনে আসে এবং আলোচনা সমালোচনা একসময় স্তিমিত হলে গুরুত্বপূর্ণ এসকল বিষয়গুলো চাপা পড়ে যায়। তৈরি পোশাক শিল্পে শিশু শ্রমের বিষয়টির সুরাহা হলেও অন্যান্য খাতের কলকারখানায় যে এটা অবাধে চলছে তা হাশেম ফুডসের কারখানায় আগুন লাগার পর আরেকবার নগ্নভাবে বেরিয়ে এসেছে। সংবাদ সম্মেলনে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে কমিটি প্রধান সালমান এফ রহমান বলেন, পোশাক শিল্পে বাংলাদেশ সফলতার সঙ্গে শিশু শ্রম বন্ধ করেছে এবং অন্য শিল্প খাতেও এটা বন্ধ করার পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, কমিটি শীঘ্রই দেশের সকল কলকারখানার নিরাপত্তা সহ অন্যান্য ব্যবস্থাগুলো সরেজমিনে দেখতে পরিদর্শনের ব্যবস্থা নেবে।
শুরু করা যায় কিনা সেটাই আমরা আসলে করতে চাই। কারখানাটাকে আপনার ইন্সপেকশন করা হবে যে ওর বর্তমান অবস্থানটা কি, স্ট্রাকচারাল অবস্থানটা কি, ফায়ার সেফটি সম্বন্ধে তার কি আছে, পরিবেশে তার মানে একটা ইমিডিয়েট একটা ইন্সপেকশন করে আইডেন্টিফাই করা কি সেই কারখানাটা কি কমপ্লায়েন্ট নাকি ওখানে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, কারখানা পরিদর্শন শেষে সংস্কারের জন্য সুপারিশমালা তৈরি করা হবে এবং সুপারিশের আলোকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সংস্কার কাজ শুরু করা হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল বিবেক মূর্তি বৃহস্পতিবার এক স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ জারি করে জনগণকে কোভিড-19 ভ্যাকসিন সম্পর্কিত অপপ্রচার সীমিত রাখার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের অপপ্রচার যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন কর্মসূচিকে মন্থর করে দিয়েছে। এবছরের শুরুতে দায়িত্ব নেবার পর তিনি তার প্রথম পরামর্শমূলক আবেদনে স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য পরিবেশনকে জনগণের স্বাস্থ্যের প্রতি চরম হুমকি বলে উল্লেখ করে বলেন, মিথ্যা অপপ্রচার জনগণের মাঝে বিভ্রান্তি, অনাস্থা, স্বাস্থ্যের প্রতি ঝুঁকি এবং জনগণের স্বাস্থ্যের প্রতি উদ্যোগকে ব্যাহত করতে পারে। তিনি বলেন, সাম্প্রতিক জরিপে দেখা যায় ভ্যাকসিন সম্পর্কিত সামান্যতম অপপ্রচারের কারণে জনগণের মনে টিকা নিতে অনাগ্রহের সৃষ্টি হতে পারে। যখন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বা CDC জানায় যে যুক্তরাষ্ট্রে 1/3 বয়স্ক লোক এখনো ভ্যাকসিন নেননি। সার্জন জেনারেল বলেন, এসব মিথ্যা অপপ্রচার যেসব স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য পেশার লোকজন যারা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানাতে বা তা গ্রহণে প্রয়াস চালান তারা হয়রানি বা সহিংসতার মুখোমুখি হচ্ছেন। ডক্টর মূর্তি জনগণকে তথ্যের সত্যতা যাচাই করতে নির্ভরযোগ্য সূত্রের আশ্রয় নিতে বলছেন। আফগানিস্তানের কর্মকর্তারা শুক্রবার জানান, ভারতের একজন আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী সাংবাদিক দক্ষিণাঞ্চল কান্দাহার প্রদেশে প্রাতকালীন লড়াই চলাকালে দায়িত্ব পালনের সময় নিহত হন। পুলিৎজার পুরস্কারে বিজয়ী রয়টার বার্তার সংস্থার ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকি বুলদাক শহরে তালিবান ও সরকারি সেনাদের মধ্যে লড়াই চলাকালে তথ্য সংগ্রহের সময় মারা যান। নতুন দিল্লিতে নিযুক্ত কাবুলের রাষ্ট্রদূত টুইটার মারফত জানান, গতরাতে কান্দাহারে আমার বন্ধু দানিশ সিদ্দিকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ভারতের মুম্বাই ভিত্তিক ফটো সাংবাদিক 2018 সালে রোহিঙ্গা শরণার্থীদের সংকট ভিত্তিক ছবির জন্য পুলিৎজার পদকে ভূষিত হন। রয়টার বার্তা সংস্থার প্রেসিডেন্ট মাইকেল ফ্রাইডেনবার্গ এবং প্রধান সম্পাদক আলেসান্দ্রা গ্যালোনি এক বিবৃতিতে জানান, আমরা জরুরি ভিত্তিতে ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে আরও তথ্য সংগ্রহের প্রয়াস চালাচ্ছি। এবং স্পেনে গত মাসে দ্রুত সংক্রমণের বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ দেশের বহু এলাকায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। ইউরোপে স্পেনেই বুধবার সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়। ডেল্টা ভ্যারিয়েন্ট সামাল দিতে বার্সেলোনা ও পার্শ্ববর্তী ক্যাতালোনিয়া অঞ্চলে কারফিউ জারি করার কথা ভাবা হচ্ছে, যে ভ্যারিয়েন্ট এখন অল্প বয়সীদের মধ্যে ভীষণভাবে সক্রিয়। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বিশ্ব সংবাদ এখানেই শেষ করছি।
বিশ্ব সংবাদ শুনছিলেন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবার অন্যান্য পরিবেশনা। শুনুন আনিসা আহমেদের একটি সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট।
আজকে এই জাতীয় দুর্যোগের প্রতি আমরা আলোকপাত করব এবং এ থেকে মুক্ত হওয়ার পর সেদিক দিয়ে আলোকপাত করব, সে সম্পর্কে আমরা আলোকপাত করব। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ এর নির্বাহী সদস্য জনাব শাকিল আক্তার চৌধুরী। জনাব শাকিল আক্তার চৌধুরী, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
তো এই যে আমরা জানি যে এই জাতীয় দুর্ঘটনা প্রথম নয় এবং 2013 সালে রানা প্লাজায় একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছিল বিশাল রকমের। তারপর থেকে সরকার পক্ষ বলুন, মালিক পক্ষ বলুন, তারা খানিকটা কিছু সংস্কার আনবার চেষ্টা করেছিলেন। তবে বলা হয় যে যতটা পোশাক শিল্প খাতে সংস্কার খানিকটা এসছে সুরক্ষার ক্ষেত্রে, সেরকমটি অন্যান্য শিল্প ক্ষেত্রে নজর দেওয়া হয়নি। আপনি কি মনে করেন?
খুবই সঠিক বলেছেন। 2012 সনে তাজরিন যে দুর্ঘটনাটি ঘটেছিল এবং তারপরে 2013 সনে আমরা রানা প্লাজায় যে একটি মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্য দেখেছি, তারপরে আমরা ভেবেছিলাম যে গোটা পরিস্থিতিটারই হয়তো একটু উন্নয়ন ঘটবে এবং আমরা সেরকম ভাবে অনেক ভূমিকাও রেখেছিলাম। শ্রমিক আন্দোলন, সরকার, বিদেশি অনেক প্রতিষ্ঠান এখানে কিন্তু ভূমিকা রেখেছিল, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই সব আয়োজনই এবং সব উদ্যোগই কিন্তু গার্মেন্টস সেক্টরকে ঘিরেই যেন ঘটেছে। ফলে কিছুটা উন্নতি এই গার্মেন্টস শিল্পে আমরা দৃশ্যমান দেখেছি বা দৃশ্যমান হয়েছে, কিন্তু গার্মেন্টস এর বাইরে কিন্তু তেমন দৃশ্যমান কোন উন্নতি আমরা আমাদের কাছে পাই এবং এটা খুবই দুঃখজনক। এবং আপনারা নিশ্চয়ই যেটা বলেছেন একটু আগেই যে রূপগঞ্জের এরকম একটি ঘটনা চোখের সামনে ঘটে গেল, এটা খুবই মর্মান্তিক এবং এর থেকে এটাই প্রমাণিত হয় যে আসলে আমাদের সার্বিক অর্থে তেমন কোনো কাজ কিন্তু আমাদের এই এই কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য আমরা করতে পারি না। আমাদের অফিস আদালতগুলো হয় বন্ধ ছিল অথবা সীমিত আকারে চলেছে, তো তাদের কাজগুলো কিন্তু সেভাবে কিন্তু তারা করতে পারে। আমাদের যানবাহন সীমিত আকারে চলেছে, সেটাও কিন্তু ও প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল, কিন্তু একমাত্র শ্রমিকেরাই তারা উৎপাদনের চাকরিটাকে তারা কিন্তু সচল রেখেছে। প্রাথমিকভাবে কিছুটা বিঘ্ন ঘটলেও আমাদের কিন্তু রপ্তানিতে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, কিন্তু এই যে এতগুলো শ্রমিক যে তারা কাজ করলো তাদের তদারকির জন্য যারা নিয়োজিত ছিল, সেটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক, মালিক পক্ষের দিক থেকে হোক, অথবা সরকারি প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে হোক, তাদের যে তদারকি করবার যে যে জায়গাটা ছিল, এই লকডাউন বা শাটডাউনের অজুহাতে তারা কিন্তু তাদের কাজগুলো করতে পারেনি। ফলে এই তদারকি ব্যবস্থায় একটা চরম আকারে একটা ধস নেমেছে। এই কারণেই আমার মনে হয় যে কর্মক্ষেত্রগুলো আরো বেশি অনিরাপদ হয়েছে এবং এর জন্য দুর্ঘটনার হার বেড়েছে, এটি বলে আমি মনে করি।
সেই প্রসঙ্গেই জানতে চাই যে বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে আপনি শ্রমিকদের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন?
দেখুন, এই কথাগুলো তো শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে নানাভাবে বলা হয়ে আসছে যে আমাদের এই শ্রমঘন শিল্পগুলোতে আমাদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি কিন্তু চিরকাল উপেক্ষিতই থেকেছে। এজন্য এগুলোর উন্নয়নের জন্য, শ্রমিকদের নিরাপত্তার জন্য আমরা কিন্তু নানাভাবে অনেকভাবেই কিন্তু আমরা আন্দোলনে যুক্ত ছিলাম, আমরা দাবি পেশ করেছি, আমরা শ্রম আইন সংশোধনের কথা বলেছি। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই কর্মক্ষেত্রে নিরাপত্তার উন্নয়নের জন্য প্রথম যে কি প্রয়োজন তা হচ্ছে যুগোপযোগী আইন প্রণয়ন করা। আমরা গত এই যে রূপগঞ্জের ঘটনার পরে আমরা কিন্তু কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কাছে আমরা জানতে চেয়েছি যে তাদের ভূমিকা কতটুকু ছিল বা কার্যকর ছিল। তারা বলেছে আমাদের আইনে আমাদের ক্ষমতা সীমিত, আমাদের জরিমানা করবার সুযোগ কম, আমাদের জরিমানার হার কম, ইত্যাদি ইত্যাদি। এরকম আইনের কিন্তু অনেক জায়গাতে দুর্বলতা আছে যেগুলোর সুযোগ মালিক পক্ষ নিয়ে থাকে। ফলে আমরা মনে করি যে যুগোপযোগী আইন প্রণয়ন করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত, আইন করলেই হবে না, আইন কিন্তু আমাদের দেশে যতটুকুই আছে তারই বা প্রয়োগ কতটুকু আছে, এই জায়গাটা আরো বেশি সরকারে নেওয়া দরকার এবং এর প্রয়োগটি নিশ্চিত করা দরকার। এর জন্য কিন্তু সরকারকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এছাড়া কলকারখানা পরিদর্শন অধিদপ্তরকে শক্তিশালী করতে হবে, তার যে কাঠামোটি সেটি আরো আরো শক্তিশালী করতে হবে এবং তাদেরকে জবাবদিহিমূলক জায়গাতে থাকতে হবে।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের 60তম বর্ষপূর্তিতে বর্তমান ও সাবেক বেশ কয়েকজন সম্প্রচারকের বক্তব্য, মন্তব্য ও শুভেচ্ছার সমন্বয়ে তখন একটি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়। সেই অনুষ্ঠানের কিছু অংশ শুনুন এবার। ১৯৫৮ সাল, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের যাত্রা শুরু। সেই সময় এবং পরবর্তী দু তিন দশকে ভয়েস অফ আমেরিকার কাজে যোগ দিয়েছিলেন এক ঝাঁক তরুণ তরুণী, যাদের বলিষ্ঠ কণ্ঠ আর আত্মপ্রত্যয়ী ভাষায় সরব ছিল 330 ইন্ডিপেন্ডেন্স এভিনিউ থেকে বাংলাদেশ এবং ভারতের প্রত্যন্ত অঞ্চল।
শ্রোতা বন্ধুরা, আমাদের 60 বছরের পথ পরিক্রমায় আমাদের অগ্রজ প্রতিম বেতার সম্প্রচার সূত্রে যাদের কথা শুনেছি, যাদের দেখা পেয়েছি, যাদের স্নেহাশিষে অনুপ্রাণিত হয়েছি, তাদের স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে। তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু ঘটনা, কিছু স্মৃতিকথা তাদেরই কণ্ঠে শুনব। মাসুমা খাতুন 1973 সালে ভয়েস অফ আমেরিকাতে যোগ দেন।
দীর্ঘ 38 বছর সপ্তাহে 2টি ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন সেখানে গিয়ে হাজির হয়েছি মনে অনেক বেশি আগ্রহ নিয়ে। আমার প্রিয় শ্রোতাদের দেশ বিদেশের কথা শোনাব, সেই জন্যই এতটা আগ্রহ ছিল। আর এটাই ছিল ভয়েস অফ আমেরিকায় আমার চাকরি জীবনের সবচেয়ে আকর্ষণীয় একটি দিক।
বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন, রেডিওর অসামান্য এক ব্যক্তিত্ব কাফি খান।
রবীন্দ্রনাথের ছোট্ট একটা কবিতা পাঠ করে শ্রোতাদের শোনাতে চাই। যাবার সময় হলো বিহগদের, এখনই কুলায় রিক্ত হবে, স্তব্ধ গীতি ভ্রষ্ট নীড় পড়িবে ধুলায় অরণ্যের আন্দোলনে, শুষ্ক পত্র জীর্ণ পুষ্প সাথে পথচিহ্নহীন শূন্যে যাব উড়ে রজনী প্রভাতে অস্ত সিন্ধু পর পারে। গতকাল এই বসুন্ধরা আতিথ্য দিয়েছে প্রভু আম্রবকুলের গন্ধে ভরা পেয়েছি আহ্বান বাণী ফাল্গুনের দাক্ষিণ্যে মধুর অশোকের মঞ্জরি সে ইঙ্গিতে চেয়েছে মোর সুর দিয়েছি তা প্রীতি রসে ভরি।
সৈয়দ জিয়াউর রহমান দীর্ঘদিন বাংলা বিভাগের সঙ্গে ছিলেন।
প্রেসিডেন্ট এরশাদের শাসনকালের কথা আমি প্রথমেই বললাম যে আপনি তো গৃহবন্দী, এখানে এলেন কি করে? শেখ হাসিনা তার স্বভাবসরব ভঙ্গিতে বললেন যে এরশাদের তো মোটা বুদ্ধি, আমার বাড়ির সামনে অনেক সৈন্য সামন্ত পাহারা রেখেছে, কিন্তু আমার বাড়ির পেছনে আমার বাড়ির সঙ্গে জলিল সাহেবের বাড়ি, এই দুই বাড়ির মাঝখানে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে আমি এখানে এসেছি। আমি যে বলুন কি ব্যাপার? বললেন যে আগামী পরশু আমরা দেশব্যাপী হরতাল ডাকছি এরশাদের বিরুদ্ধে। হঠাৎ করে আবার কতক্ষণ পরে একটা টেলিফোন এলো লন্ডন থেকে, বেগম জিয়াকে বললাম আপনাকে তো ধরবে ওরা। বললেন যে না না, আমি আপনার এই সাক্ষাৎকার দেওয়ার জন্য বসে আছি, এটা দিয়েই আমি এখান থেকে পালিয়ে যাব। তিনিও বললেন যে আগামী পরশু আমরা হরতাল ডাকছি দেশব্যাপী।
দিলারা হাশেম একাধারে কণ্ঠশিল্পী, লেখিকা, ব্রডকাস্টার ছিলেন।
সৌভাগ্য আমার যে আমি যে কাজ করে আনন্দ পেতাম সেই কাজই আমার জীবিকা হয়েছিল। আমার ব্রডকাস্টিং শুদ্ধ শ্রোতাদের সকলকেই আমি মিস করি এবং সবার জন্য আমার শুভেচ্ছা।
ইকবাল বাহার চৌধুরী আজও রেডিওতে একবার যে তার কণ্ঠ শুনেছে সে কিন্তু ভোলেনি।
যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমেরিকায় আসলেন, উনি ওয়াশিংটনে আসলেন প্রেসিডেন্ট ফোর্ডের সঙ্গে দেখা করার জন্য, প্রথমেই উনি যেটা বললেন সেটা হচ্ছে যে হাউ ইজ দ্য হেলথ অফ মিসেস ফোর্ড, মিসেস ফোর্ডের শারীরিক অবস্থা এখন কেমন। তখন তিনি অসুস্থ ছিলেন এবং সেটা একটা বহুল প্রচারিত খবর ছিল। এটা সুন্দরভাবে উনি দ্বিপাক্ষিক, আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে আলোচনা শুরু করার আগে এটা সুন্দরভাবে উনি শুরু করলেন এবং উনাকে যে দেখলাম আমরা, উনি পায়ের ওপর পা তুলে পাইপ ধরাচ্ছেন, পাইপ খাচ্ছেন, আমাদের দেখে একটু হাসলেন, আমার সেই মুহূর্তের কথা আমি কোনোদিন ভুলব না। খুব ভালো লেগেছিল যে আমাদের দেশের নেতা বাঘের বাচ্চার মতো বসে আছে হোয়াইট হাউসে, ওভাল অফিসে আমেরিকার প্রেসিডেন্টের সামনে।
আমি অসীম চক্রবর্তী কোন বিদেশি রেডিও বেতার সম্প্রচার কেন্দ্র থেকে বাংলা ভাষায় এক নাগারে ষাট বছর বেতার সম্প্রচার, এটা একটা অভাবনীয় ব্যাপার। ভয়েস অফ আমেরিকা তা করে দেখিয়েছে এবং দেখাচ্ছে, এর জন্যে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি বাংলার অনুরাগী, বাংলা ভাষার অনুরাগী শ্রোতাদের।
মিতালির আসর করতেন নাজমা চৌধুরী।
হ্যাঁ, মিতালিটাই আমাকে আসলে আমি মনে করি ইট ওয়াজ এ প্রিভিলেজ দ্যাট আই এনজয়েড, অ্যান্ড আমার নয় ভয়েস অফ আমেরিকার ভক্তদের এত চিঠি, এত চিঠি, এত চিঠি আসত এবং একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে, আমি অবাক হতাম যে ওখান থেকেও চিঠি আসে।
আব্দুল্লাহ ফারুক, শুদ্ধ উচ্চারণ, চমৎকার সংবাদ পাঠ, এগুলো ভোলার নয়।
আমি যারা সিনিয়র ছিলেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, বিশেষ করে শব্দ ক্ষেপণ এবং অনুবাদের ব্যাপারটা। কাফি ভাইয়ের কথা মনে পড়ে, অমন মানে নিটল অনুবাদক আমি খুব আমার জীবনে, বেতার জীবনে খুব কম লক্ষ্য করেছি। তো আপনারা বাংলা বিভাগকে অনেক অনেক এগিয়ে নিয়েছেন এবং এক নতুন মিডিয়ার সঙ্গে কাজ করছেন এবং সেগুলো শ্রোতা এবং দর্শক তাদের ভালো লাগছে, যারা পাঠক তাদেরও ভালো লাগছে এবং মাঝে মাঝে আমিও আপনাদের অনুষ্ঠান শুনি এবং ভালো লাগে।
আমি শামীম চৌধুরী, বাংলা বিভাগ থেকে সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা আজও শুনতে পাই শ্রোতাদের কাছে, নিজেও কাজ করেছি এই বিভাগে, সেই সুবাদে এই প্রশংসা আমাকেও ছুঁয়ে যায়।
সদা হাস্যোজ্জ্বল কামনাশীষ চক্রবর্তী ছিলেন সকলের প্রিয়।
আমার মনে হয় ওটা 1981 সাল, রেগান তখন প্রেসিডেন্ট, রনাল্ড রেগান, সেই সময় একজন মহিষী মহিলা হোয়াইট হাউসে এসেছিলেন, তার নাম মাদার টেরেসা। প্রেসিডেন্ট রেগান তার স্বভাব সুলভ বাচন ভঙ্গিতে ঘাটটা একটু নেড়ে একটু মুচকি হেসে বললেন, ওয়েল উইথ হার ওয়ান ক্যান ওনলি লিসন। মানে মহিষী মহিলার সামনে আমাদের তো কিছু বলার থাকে না, আমাদের ভূমিকা শ্রোতা। এই এই যে একটা ছোট্ট একটা ছোট্ট একটা লাইনের জবাব প্রেসিডেন্ট রেগানের তরফ থেকে, ওইটা রেকর্ডিংটা নিয়ে আমি ছুটে হোয়াইট হাউস থেকে আমাদের অফিসে চলে এলাম।
সুমন চ্যাটার্জি, এখন কবির সুমন, কাঁচের মতো পরিষ্কার ঝকঝকে কণ্ঠস্বর এখনো সবার কাছে সমান প্রিয়।
ভয়েস অফ আমেরিকা যখন আমি চাকরি করতে গিয়েছিলাম তখন আমার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়, আমার বয়স ছিল তখন বছর 30। যেটা মজার ছিল সেটা হচ্ছে যে প্রচন্ড চাপ ছিল কাজের ভয়েস অফ আমেরিকায়, যেটা ভয়েস অফ জার্মানি তত ছিল না, কিন্তু তার অদ্ভুত অ্যাপ্রোচ যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে সকলে আমার ভয়ঙ্কর প্রশ্রয় দিতেন। মানে আমি ছিলাম, আমি স্বভাব বাঁচাল, স্বভাব প্রকল্প, মহা গোলমাল পাকাতাম কথা বলে এবং এর পেছনে লাগা তার পেছনে লাগা, কিন্তু সকলে আমার আদর করতেন। এইটা আমার সবচেয়ে মানে আমার মধুর স্মৃতি চোখে জল এসে যাচ্ছে বলতে গিয়ে, সকলের কথা মনে হচ্ছে। রমেনদার পেছনে চিদাগান লাগতাম, যেমন গুপি গাইন রমেন পাই, আমি হঠাৎ বলে উঠলাম, সবাই গম্ভীর, রমেনদা কিন্তু ঠিক ঠিক করে হেসে ফেললেন, সবাই অমনি হাসতে আরম্ভ করলেন।
শ্রোতানন্দিত শেগুফতা নাসরিন কুইন,
বাংলা ভাষার প্রতি আমার ভালোবাসা এবং শ্রোতাদের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি আমাকে সবসময় তা অনুপ্রাণিত করেছে। শ্রোতাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের বেতার সম্প্রচারের এই বিদায় লগ্নে অসামান্য সম্প্রচারক ও কলা কুঠুলি যাদের সঙ্গে কাজ করার আমার সুযোগ ও সৌভাগ্য হয়েছে তাদের জন্য রইল আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা।
বলিষ্ঠ কণ্ঠস্বর এবং শুদ্ধ উচ্চারণের জন্য শ্রোতাদের হৃদয় জুড়েছিলেন সরকার কবিরউদ্দিন।
রেডিও আমার কাছে আঁতুর ঘর, সুতিকাঘর, রেডিও আমার জান, রেডিও আমার প্রাণ। অটোম্যাট তীর থেকে পদ্মা গঙ্গা পাড়ের সবার জন্য অনেক 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 শ্রদ্ধা ভালোবাসা রইল।
বাংলা বিভাগের সাবেক প্রধান এবং দীর্ঘ 4 বছর কর্মরত ছিলেন রোকেয়া হায়দার।
ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের 63 বছর পেরিয়ে এবার বিদায় নিতে যাচ্ছে, আর বাংলা বিভাগের 63 বছরের মধ্যে তার সঙ্গে আমার মিতালি ছিল প্রায় 40 বছরের, 4 দশক কম কথা নয়। দিনের পর দিন কত গুণীজনের সাক্ষাৎকার নিয়েছি, মাঠের পর মাঠ পেরিয়ে খবর সংগ্রহ করেছি, শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছি। শ্রোতা মন জয় করতে পেরেছে কিনা, দর্শক মন ভরেছে কিনা সেটা তারাই বিবেচনা করবে। তবে তাদের সাথে যে মিতালি গড়ে উঠেছে, বাংলা বিভাগের হাজার হাজার দর্শক শ্রোতা, বাংলাদেশ, ভারত, জাপান, মধ্যপ্রাচ্য, এমনকি অস্ট্রেলিয়ার সীমানা পেরিয়ে যে শ্রোতাদের সঙ্গে আমাদের যোগাযোগ গড়ে উঠেছিল তা অটুট থাকবে। শুধু আজ এটুকুই বলতে পারি, পুরানো সেই দিনের কথা সে কি ভোলা যায়, সেই চোখের দেখা প্রাণের কথা চিরদিন অটুট থাকবে। ধন্যবাদ।
আজ স্মরণ করছি আরো কয়েকজন উজ্জ্বল তারকাকে যারা আর আজ আমাদের মাঝে নেই। সোহেল সামাদ, রমেন পাইন, দাউদ খান মজলিস, শরফুল আলম, দেবাংশু বন্দ্যোপাধ্যায়, হিল্লোল সরকার, রফিকুল হক, ইশতিয়াক আহমেদ।
আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় চাইছি আমি তাওহিদুল ইসলাম। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington. Voice of America, Washington. Shuru holo Bangla.